দানিয়েলের পুস্তক সংখ্যা ২৬। নেবুখদনেজরের সাত কাল, একটি ভবিষ্যৎ বাণীমূলক তন্তুচিত্র যা উন্মোচন করে পৌত্তলিকতা, পোপতন্ত্র এবং যুক্তরাষ্ট্র। চতুর্থ অধ্যায়ে নেবুখদনেজরের প্রতীকটি বিস্ময়কর। তার সাত কাল প্রতিকায়িত করেছিল সেই সময়কাল সমূহকে, যখন পৌত্তলিকতা, দ্য ডেইলি, এবং পোপতন্ত্র, দ্য ট্রান্সগ্রেশন অফ ডেসোলেশন, পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করেছিল।
তখন আমি এক পবিত্রজনকে কথা বলতে শুনলাম। আরেক পবিত্রজন, যে পবিত্রজন কথা বলছিল, তাকে বলল, নিত্য বলি এবং উজাড় ঘটানো অপরাধ সম্বন্ধীয় সেই দর্শন কতকালের জন্য, যাতে পবিত্র স্থান ও বাহিনী উভয়কেই পদদলিত হওয়ার জন্য শপে দেওয়া হয়। দানিয়েল ৮ কম কনেল কি স্মরণ করো,
১৩ নম্বর পদে উল্লেখিত, পবিত্র স্থান ও সেনাবাহিনী উভয়কে পদদলিত করা ঈশ্বরের রোষের দুইটির মধ্যে শেষটির সাত কালকে প্রতিনিধিত্ব করে, আর নেবুখদনেজরের সাত কাল ঈশ্বরের রোষের দুইটির মধ্যে প্রথমটির সাত কালকে প্রতিনিধিত্ব করে। তবে ভাববাদী দৃষ্টিতে উভয়কেই একই রেখা হিসেবে উপস্থাপিত করা হয়েছে।
আর আমি জিরুসালেমের ওপর সামারিয়ার মাপার দড়ি আর আহাবের গৃহের লম্বসুতোর সীসা মেলে দেব, এবং আমি জিরুসালেমকে এমনভাবে মুছব যেমন একজন লোক থালা মুছে, মুছতে মুছতে তা উল্টে দেয়। ২ রাজাবলী ৩১ কষের ১৩।
দানিয়েলের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ পদটি ঈশ্বরের রোষের দ্বিতীয় ধারাকে উল্লেখ করছে, যা খ্রিস্টপূর্ব ৬৭-৭ সালে শুরু হয়ে দক্ষিণের জিহুদা রাজ্যের উপর নেমে আসে। নেবুখদনেজরের সাত কাল ঈশ্বরের প্রথম রোষের ধারাকে প্রতিনিধিত্ব করে, যা খ্রিস্টপূর্ব ৩৩ সালে শুরু হয়ে ইসরায়েলের উত্তর রাজ্যের উপর নেমে আসে। নেবুখদনেজরের সাত কাল দ্বারা বোঝানো হয়েছে সেই ১২৬০ বছর যখন পৌত্তলিকতা পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করেছিল, এরপর আরও ১২৬০ বছর যখন পোপতন্ত্র পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করেছিল।
পোপতন্ত্র হল খ্রিস্টধর্মের স্বীকারোক্তির আবরণে ঢাকা নিছক পৌত্তলিকতা, বাপ্তিস্মপ্রাপ্ত পৌত্তলিকতা। যেন তাই ক্যাথলিক ধর্মে খ্রিস্ট বা খ্রিস্টধর্মকে প্রতিনিধিত্ব করে এমন কিছুই নেই। অন্ধকার যুগের ইতিহাসে বিশ্ব সে সত্যটি শিখেছিল, কিন্তু ১৬৯৮ সাল থেকে বিশ্ব তা ভুলে গেছে। পোপতন্ত্রের হৃদয়ও পৌত্তলিকতারই মতো, ধর্ম এবং ধর্মীয় আচার অনুষ্ঠান উভয়ই অভিন্ন। নেবুখদনেজরের সাত কালের বিচার ছিল তাকে পশুর হৃদয় দেওয়া। তাকে যে পশুর হৃদয় দেওয়া হয়েছিল সেটিই ছিল এমন এক হৃদয় যা পৌত্তলিক ধর্মের প্রতিনিধিত্ব করত, তা সরাসরি পৌত্তলিকতা হোক কিংবা ক্যাথলিক ধর্মের রূপে ছদ্মাবৃত পৌত্তলিকতা হোক। সিস্টার হোয়াইট চিহ্নিত করেছেন যে প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের ড্রাগনটি শয়তান, কিন্তু গৌণ অর্থে তা হল পৌত্তলিক রোম।
অতব ড্রাগনটি প্রধানত শয়তানকে প্রতিনিধিত্ব করলেও গৌণ অর্থে তা পৌত্তলিক রোমের প্রতীক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪৩৯।
নেবুচাদুনেজার সাত সময় ধরে যে পশুর প্রতিনিধিত্ব করেছিলেন সেই পশুটি ১২৬০ দিন ড্রাগনের পশু ছিল, এবং তারপর আরও ১২৬০ দিন ক্যাথলিক ধর্মের পশু ছিল। সেই দিনগুলোর শেষে নেবুচাদুনেজার যুক্তরাষ্ট্রের প্রতীক, যা শেষ পর্যন্ত মিথ্যা নবী। ভবিষ্যৎবাণীমূলকভাবে নেবুচাদুনেজার ড্রাগন, পশু ও মিথ্যা নবীর প্রতিনিধিত্ব করেছিলেন। এরা আধ্যাত্মিক বাবিল গঠনের ত্রিবিধ শক্তি এবং পৃথিবীকে আর্মাগেডনের দিকে নিয়ে যায়। নেবুচাদনেজার আক্ষরিক বাবিলের প্রতিনিধিত্ব করেন, এবং সেই সূত্রে অন্তিম দিনের আধ্যাত্মিক বাবিল গঠনে যে তিনটি শক্তি রয়েছে তাদের প্রত্যেকটিরই প্রতীক হিসেবে তাকে ব্যবহৃত করা হয়েছিল।
সদ্য চিহ্নিত প্রতীকবাদকে বুঝতে হলে প্রথমে ১৭৯৮ সালে নেবুখদনেজরকে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, যখন সাত সময় শেষে তার রাজ্য পুনঃস্থাপিত হয়। আমরা দানিয়েলের চতুর্থ অধ্যায়ে এই মাইল ফলকটি স্থাপন করব, অধ্যায়টি আরও পদ্ধতিগতভাবে অগ্রসর হওয়ার আগে।
১৭৫৮ সালে শেষের সময়ে দানিয়েলের পুস্তকের শিলমোহর খোলা হয়েছিল, এবং তখন পুস্তকটি এমন এক ক্রমবর্ধমান আলো উপস্থাপনের মাধ্যমে তার উদ্দেশ্য পূরণ করেছিল, যা পরীক্ষা ও পরিশুদ্ধ করবে এবং উপাসকদের দুই শ্রেণী উৎপন্ন করবে। দানিয়েলের পুস্তকের শিলমোহর খোলা হওয়া সেই সময় প্রকাশিত সত্যসমূহের উপর ভিত্তি করে থাকা তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়ার সূচনা নির্দেশ করে।
তিনি বললেন, তুমি তোমার পথে যাও দানিয়েল, কারণ এই বাক্যসমূহ অন্তের সময় পর্যন্ত রুদ্ধ ও সিলমোহরিত আছে।
অনেকে শোধিত হবে, শুভ্র করা হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে, আর দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। দানিয়েল 12:9-10।
দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক নিয়ে গঠিত গ্রন্থটির মোহর খোলার ভবিষ্যৎবাণীমূলক উদ্দেশ্য হল যে ইতিহাসকালে সেই গ্রন্থটির মোহর খোলা হয় সেই সময়ে জীবিত প্রজন্মকে পরীক্ষা করা। দানিয়েল অধ্যায় ১২তে তিনটি সময়ে ভবিষ্যৎবাণী চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হল ১২৬০ বছর, যে সময়ে পবিত্র জাতির শক্তি ছত্রভঙ্গ হওয়ার কথা ছিল।
কিন্তু তুমি, হে দানিয়েল, এই কথাগুলো গোপন করো এবং পুস্তকটি সিলমোহর করে দাও শেষকালের সময় পর্যন্ত। অনেকেই এদিক ওদিক দৌড়বে এবং জ্ঞান বৃদ্ধি পাবে। তারপর আমি দানিয়েল তাকিয়ে দেখলাম, দেখো, সেখানে আরও দুইজন দাঁড়িয়ে আছে, একজন নদীর তীরের এপারে আর অন্যজন নদীর তীরের ওপারে। তাদের একজন সুতিবস্ত্র পরিহিত সেই মানুষটিকে, যিনি নদীর জলের ওপর ছিলেন, বলল, এই আশ্চর্য বিষয়গুলোর পরিসমাপ্তি হতে কতদিন লাগবে? আর আমি শুনলাম, সেই সুতিবস্ত্র পরিহিত মানুষটিকে, যিনি নদীর জলের ওপর ছিলেন, যখন তিনি আকাশের দিকে তার ডান হাত ও বাম হাত উঁচিয়ে ধরলেন এবং যিনি চিরকাল জীবিত তার নামে শপথ করে বললেন, এটা হবে এক কাল, দুই কাল ও অর্ধেক কাল পর্যন্ত। আর যখন পবিত্র জাতির শক্তি ভেঙে ফেলা সম্পূর্ণ হবে, তখনই এই সব বিষয়ের পরিসমাপ্তি হবে। দানিয়েল 12:4-7।
দ্বাদশ অধ্যায়ে অন্য দুটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল হল 1290 দিন এবং 1335 দিন।
আমি শুনলাম, কিন্তু বুঝতে পারলাম না। তখন আমি বললাম, হ্যাঁ আমার প্রভু, এসবের পরিণতি কী হবে? তিনি বললেন, দানিয়েল, তুমি তোমার পথে চলে যাও, কারণ এই কথাগুলো শেষ সময় পর্যন্ত বন্ধ করে সিলমোহর করা হয়েছে। অনেকেই পরিশুদ্ধ হবে, শুভ্র করা হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্ট কাজই করবে এবং দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। আর যে সময় থেকে দৈনন্দিন বলি বন্ধ করে দেওয়া হবে এবং উজারকারী ঘৃণ্য বস্তু স্থাপিত হবে, সেই সময় থেকে 1290 দিন হবে। যে অপেক্ষা করে এবং 1335 দিনে পৌঁছায়, সে ধন্য। দানিয়েল 12:8-12।
উক্ত পদগুলিতে শেষের সময় দুইবার উল্লেখ আছে এবং সেটিকে সেই সময় হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যখন দানিয়েলের বাণীগুলোর মোহর খোলা হবে। শেষের সময়ে যেগুলোর মোহর খোলা হবে সেই বাণীগুলো আসলে তিনটি ভবিষ্যৎবাণীমূলক কালপর্ব, 1260, সময়, সময়সমূহ ও অর্ধেক, 1290 এবং 1335। এই তিনটির মধ্যে দুইটি দিন হিসেবে সংজ্ঞায়িত, তিনটির মধ্যে দুইটি 1798 সালে শেষ হয়েছে আর তৃতীয়টি 1833 সালের একেবারে শেষে শেষ হয়েছে। এটি 1833 সালের একেবারে শেষেই, কারণ পদে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে অপেক্ষা করে এবং এসে পৌঁছায়।
কামেথ শব্দটির মানে স্পর্শ করে, অতএব ধন্য সেই ব্যক্তি যে অপেক্ষা করে এবং 1844 সালের প্রথম দিনটিকেও স্পর্শ করে। দশ কুমারীর উপমার অপেক্ষার সময় মিলারাইট ইতিহাসের প্রথম হতাশার সময়ে শুরু হয়েছিল এবং সেই হতাশা 1843 সালের একেবারে শেষ দিনে এসে পৌঁছেছিল, আর 1843 সালের সেই একেবারে শেষ দিনটি 1844 সালের একেবারে প্রথম দিনটিকে স্পর্শ করে। অপেক্ষার আশীর্বাদ শুরু হয়েছিল যখন প্রথম হতাশায় সেই অপেক্ষার সময় শুরু হয়েছিল।
এই পদগুলিতে আলোচনার আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু এখানে আমরা যে বিষয়টি বিবেচনা করছি তা হল দানিয়েলের ভাববাদী ভূমিকা। দানিয়েলের বইয়ের উদ্দেশ্য, যা এই অংশে দানিয়েলের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, হল বইটির মোহর খোলা হলে একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া প্রবর্তন করা। দানিয়েলকে বলা হয়েছিল তিনি তার পথে চলতে থাকুন শেষ সময় পর্যন্ত, যে সময়ে বইটির মোহর খোলা হবে। অধ্যায়ের উপসংহারে জোর দিয়ে বলা হয়েছে শেষ সময় উপস্থিত হলে কি ঘটবে।
কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার পথে চল, কারণ তুমি বিশ্রাম পাবে এবং দিনসমূহের শেষে তুমি তোমার বরাদ্দ অংশে দাঁড়াবে। দানিয়েল 12:13।
দানিয়েলের গ্রন্থটি দানিয়েলের ভবিষ্যৎবাণীমূলক দিনসমূহের শেষে তার নিজ ভাগে দাঁড়াবে।
যখন ঈশ্বর একজন মানুষকে কোনো বিশেষ কাজ অর্পণ করেন, তখন তাকে দানিয়েলের মতো নিজের দায়িত্ব ও অবস্থানে অবিচল থাকতে হবে, ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত, তার উদ্দেশ্য পূরণে প্রস্তুত। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 6:100-100।
1758 সালে শেষকালের সময়ে
দানিয়েল তাঁর অংশে দাঁড়িয়েছিলেন, যা ১৩ নম্বর পদে দিনগুলোর শেষে বলে প্রকাশ করা হয়েছে। নেবুকদনেজারের সাতকালব্যাপী নির্বাসনের সমাপ্তি ১৭৫৮ সালকে চিহ্নিত করে, কারণ তা দিনগুলোর শেষে সমাপ্ত হয়েছিল।
আর দিনগুলোর শেষে আমি নেবুকদনেজর আকাশের দিকে আমার চোখ তুললাম, আর আমার বুদ্ধি আমার কাছে ফিরে এলো, এবং আমি সর্বোচ্চ জনকে ধন্য বললাম, আর যিনি চিরকাল জীবিত তাকে আমি স্তব করলাম ও সম্মান দিলাম, যার কর্তৃত্ব অনন্তকালীনর কর্তৃত্ব এবং তার রাজ্য প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত স্থায়ী, আর পৃথিবীর সব অধিবাসী তুচ্ছ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনীতে ও পৃথিবীর অধিবাসীদের মধ্যে নিজের ইচ্ছামতো কাজ করেন, আর কেউ তার হাত থামাতে পারে না কিংবা তাকে বলতে পারে না তুমি কি করছো। ওই একই সময়ে আমার বুদ্ধি আমার কাছে ফিরে এলো, আর আমার রাজ্যের মহিমার জন্য আমার মর্যাদা ও জ্যোতি আমার কাছে ফিরে এলো, আর আমার পরামর্শদাতারা ও আমার প্রধানেরা আমাকে খুঁজল, এবং আমি আমার রাজ্যে প্রতিষ্ঠিত হলাম, এবং আমার প্রতি আরও উৎকৃষ্ট মহিমা যোগ হল। এখন আমি নেবুকদনেজর স্বর্গের রাজাকে স্তব করি, মহিমান্বিত করি ও সম্মান করি, যার সকল কাজ সত্য এবং তার পথ বিচার, আর যারা অহংকারে চলে তাদের তিনি নম্র করতে সক্ষম। দানিয়েল ৪:৩৪।
এন্ড অব দ্য ডেজ কথাটি ১৭৯৮ সালে শেষকালকে নির্দেশ করে। তখন নেবুকদনেজর তার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই সময়টি আর পৌত্তলিকতা ও পোপতন্ত্রের পশুদের ইতিহাসের অংশ ছিল না। সেই সময় নেবুকদনেজর একজন সম্পূর্ণরূপে রূপান্তরিত মানুষকে প্রতিনিধিত্ব করতেন, এবং সেইভাবে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীতে উল্লিখিত সেই পৃথিবী পশুর প্রতিনিধিত্ব করেছিলেন, যা ১৭৯৮ সালে রাজত্ব করতে শুরু করে। তা শুরুতে মেষ শাবকের মতো ছিল, যদিও শেষ পর্যন্ত ড্রাগনের মতো কথা বলার জন্য নির্ধারিত ছিল। তিনি সেই পৃথিবী পশুকে প্রতিনিধিত্ব করেন, যা যিশাইয়া ২৩ অধ্যায়ের পরিপূর্ণতায় ৭০ প্রতীকী বছর রাজত্ব করবে, যেভাবে তার আক্ষরিক রাজ্য ৭০ আক্ষরিক বছর রাজত্ব করেছিল। প্রতীকতত্ত্বটি একেবারে ফাঁক ফোকরহীন।
নেবুকদনেজর প্রকাশিত বাক্যগ্রন্থের ১২ ও ১৩ অধ্যায়ে উল্লিখিত তিনটি শক্তির মধ্যে একটি ভবিষ্যৎবাণীমূলক সংযোগের প্রতিনিধিত্ব করেন। সেখানে তাদেরকে ড্রাগন, সমুদ্র থেকে ওঠা পশু এবং পৃথিবী থেকে ওঠা পশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত বাক্যের ১৬ অধ্যায়ে তাদেরকে বিশ্বকে হারমাগিদনে নিয়ে যাওয়া তিনটি শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেবুকদনেজরের সাতকাল ওই তিনটি পশুকে এক সূত্রে গেঁথে দেয়, কারণ আক্ষরিক বাবিল আত্মিক বাবিলকে চিত্রিত করে, এবং দানিয়েল গ্রন্থে যে একই ভবিষ্যৎবাণীর ধারা রয়েছে তা প্রকাশিত বাক্যগ্রন্থে তুলে ধরা হয়েছে, কেননা এই দুই গ্রন্থ একে অপরকে পরিপূর্ণ করে।
নেবুকদনেজর ড্রাগন, পশু ও মিথ্যা নবীর মধ্যে এক ভবিষ্যৎবাণীমূলক সংযোগ হিসেবে ১৬৯৮কে উপস্থাপন করেন। ১৬৯৮ ছিল প্রথম স্বর্গদূতের বার্তা এবং মিলারাইট ইতিহাসের জন্য সমাপ্তির সময়। উইলিয়াম মিলার পৌত্তলিকতার ড্রাগন এবং ক্যাথলিক ধর্মের পশুকে শনাক্ত করার ভিত্তির উপর তার সমগ্র ভবিষ্যৎবাণীমূলক কাঠামো স্থাপন করতে পরিচালিত হয়েছিলেন, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রকে পৃথিবী থেকে উঠা পশু ও মিথ্যা নবী হিসেবে দেখেননি। তিনি ১৬৯৮ সালে সমাপ্তির সময় আসার আগের ইতিহাস দেখতে পেরেছিলেন, কিন্তু ভবিষ্যৎ তখনও ভবিষ্যৎই ছিল। ১৯৪৪ সালে সমাপ্তির সময়ে তখন তিনটি শক্তি চিহ্নিত হবে।
১৭৭৮ সালে ড্রাগন ও পশু সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক শনাক্তকরণের মোহর খোলা। ৭, ৮ ও ৯ অধ্যায়ের উলাই নদী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। ১৯২৯ সালে ড্রাগন, পশু ও মিথ্যা নবী সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক শনাক্তকরণের মোহর খোলা। ১০, ১১ ও ১২ অধ্যায়ের হিদ্দেকেল নদী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। নেবুকদনেজর ১৭৩৮ সালে আগত প্রথম স্বর্গদূতের আন্দোলনের প্রতিনিধিত্ব করেন, এবং তিনি বেলশাজারের প্রতিরূপ, যিনি ১৯২৯ সালে আগত তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের প্রতিনিধিত্ব করেন। এই কারণে চতুর্থ অধ্যায়ে নেবুকদনেজরের দ্বিতীয় স্বপ্ন প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে।
নেবুকদনেজরের সাতকাল ১৬৫৮ সালে শেষকালে সমাপ্ত হয়, আসন্ন বিচারের সতর্কবার্তার আগমনের সঙ্গে। দিনগুলির শেষে তিনি এক পরিবর্তিত মানুষ, ফলে তিনি পৃথিবী জন্তুটির রিপাবলিকান সিংকে প্রতিনিধিত্ব করেন, যখন তা মেষ শাবকের মতো ছিল। তিনি একই সঙ্গে পৃথিবী জন্তুটির ফিলাডেলফিয় প্রোটেস্ট্যান্ট সিংকেও প্রতিনিধিত্ব করেন।
বাবিলনের প্রথম রাজা হিসেবে তিনি বাবিলনের শেষ রাজা বেলশজ্জরকে প্রতিকায়িত করেন।
তার বিচার নিমরোদের বিচারের দ্বারা প্রতিকায়িত হয়েছিল এবং পাল্টা তা বেল সজ্জরের বিচারেরও প্রতীক হয়েছিল। তার বিচার ২২ অক্টোবর ১৮৪৪-এ তদন্তমূলক বিচার শুরুর প্রতিনিধিত্ব করেছিল।
রাজা নেবুখদনেস্সার সারা পৃথিবীতে বসবাসকারী সমস্ত জনগণ, জাতিসমূহ ও ভাষাভাষী সকল লোকের উদ্দেশ্যে তোমাদের প্রতি শান্তি বহুগুণে বৃদ্ধি পাক। সর্বোচ্চ ঈশ্বর আমার প্রতি যে নিদর্শন ও আশ্চর্য কর্ম করেছেন সেগুলো প্রকাশ করা আমি ভালো মনে করেছি। তার নিদর্শনসমূহ কত মহান এবং তার আশ্চর্য কর্ম কত পরাক্রমশালী। তার রাজ্য চিরস্থায়ী রাজ্য এবং তার শাসন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত স্থায়ী। আমি নেবুখদনেস্সার আমার গৃহে শান্তিতে ছিলাম এবং আমার প্রাসাদে সমৃদ্ধির মধ্যে ছিলাম। আমি এমন এক স্বপ্ন দেখলাম যা আমাকে ভীত করল এবং শয্যায় আমার চিন্তাগুলো ও আমার মাথার দর্শনগুলো আমাকে ব্যাকুল করল। দানিয়েল ৪:৫ পড়ুন।
স্বপ্নটি দেখে নেবুখদনেস্সার ভয় পেয়েছিল
এবং স্বপ্নটির প্রতীকী অর্থ প্রথম স্বর্গদূতের চিরন্তন সুসমাচারকে প্রতিনিধিত্ব করে, যা মানুষকে ঈশ্বরকে ভয় কর বলে আদেশ করে।
আর আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গের মধ্যভাগ দিয়ে উড়ে যাচ্ছে। তার কাছে চিরন্তন সুসমাচার ছিল পৃথিবীতে বসবাসকারীদের এবং প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও জনগণের কাছে তা প্রচার করার জন্য। সে উচ্চ স্বরে বলল, ঈশ্বরকে ভয় কর এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে, এবং উপাসনা করো তাকে, যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসসমূহ সৃষ্টি করেছেন। প্রকাশিত বাক্য ১৪:৭।
চিরন্তন সুসমাচার একটি তিন ধাপের বার্তা। প্রথম ধাপ, যা প্রথম স্বর্গদূতের মধ্যে উপস্থাপিত, হল ঈশ্বরকে ভয় করা। দ্বিতীয় ধাপ হল তাঁকে মহিমা দেওয়া, আর তৃতীয়টি তার বিচারের সময় দ্বারা উপস্থাপিত। মহিমা চরিত্রকে নির্দেশ করে এবং নিমরোদের বিদ্রোহের কাহিনীতে দ্বিতীয় চলতেই নগর ও মিনারের চরিত্র পরীক্ষা করা হয়েছিল। এটি ছিল একটি অনুসন্ধানমূলক বিচার। গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি হল পশুর মূর্তি এবং নিমরোদের দ্বিতীয় ধাপ ছিল পশুর মূর্তিকে প্রকাশ করা। কিন্তু চিরন্তন সুসমাচারের দ্বিতীয় ধাপ নিমরোদের চরিত্রকে নয়, ঈশ্বরের চরিত্রকেই মহিমান্বিত করে।
নেবুখদনেজরের ভয় যেমন প্রথম পরীক্ষার প্রতীক, তেমনি দানিয়েলের বাবিলের খাদ্য না খাওয়ার সিদ্ধান্ত, কারণ দানিয়েল ঈশ্বরকে ভয় করতেন। প্রথম স্বর্গদূত ইতিহাসে ১৮৯০ সালে আবির্ভূত হন এবং পরবর্তীতে এগ্রার আগস্ট ১৮৪০-এ ক্ষমতাপ্রাপ্ত হন। নেবুখদনেজরের স্বপ্ন ১৮৯০ সালে শেষ সময়ে প্রথমবার তার আগমনকে চিহ্নিত করে।
আমি এমন এক স্বপ্ন দেখেছিলাম যা আমাকে ভীত করল। শয্যায় শুয়ে আমার মনে আসা চিন্তাগুলি এবং আমার মাথার দর্শনগুলি আমাকে উদ্বিগ্ন করল। অতএব আমি আদেশ দিলাম যে বাবিলের সব জ্ঞানীগণকে আমার সামনে আনা হোক, যেন তারা আমাকে সেই স্বপ্নের ব্যাখ্যা জানায়। তখন জাদুকররা, জ্যোতিষীরা, কালদীয়রা এবং ভাগ্যবক্তারা এসে উপস্থিত হল। আমি তাদের সামনে স্বপ্নটি বললাম, কিন্তু তারা তার ব্যাখ্যা আমাকে জানাতে পারল না। কিন্তু শেষে দানিয়েল আমার সামনে এল, যার নাম আমার দেবতার নাম অনুসারে বেলতেশ্বর এবং যার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে। তার সামনে আমি স্বপ্নটি বললাম এবং বললাম, হে বেলতেশ্বর, জাদুকরদের প্রধান, কারণ আমি জানি যে তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে এবং কোনো রহস্যই তোমার পক্ষে দুর্বোধ্য নয়। আমি যে স্বপ্নের দর্শনগুলি দেখেছি সেগুলো এবং তার ব্যাখ্যাও আমাকে বলো। দানিয়েল ৪:৫-৯।
১৭৫৮ সালে অন্তের সময়ে প্রথম বার্তার আগমন, যা নবুখদনেৎসরের ভয়ে প্রতিকায়িত হয়েছে, চিহ্নিত করে সেই সময়কে যখন দানিয়েলের পুস্তক শিলমুক্ত হওয়ার জন্য নির্ধারিত ছিল।
কিন্তু তুমি, হ্যাঁ দানিয়েল, এই কথাগুলি গোপন করো এবং পুস্তকটি অন্তিমকাল পর্যন্ত শিলমোহর করে রাখো। অনেকেই এদিক সেদিক ছুটবে আর জ্ঞান বৃদ্ধি পাবে। আর তিনি বললেন, তুমি তোমার পথে চলে যাও দানিয়েল, কারণ এই কথাগুলি অন্তিমকাল পর্যন্ত বন্ধ ও শিলমোহর করে রাখা হয়েছে। অনেকে পরিশুদ্ধ হবে, শুভ্র করা হবে ও পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, তবে বুদ্ধিমানরা বুঝবে। দানিয়েল ১২:৪-৯-১০।
যখন শেষকালে দানিয়েলের গ্রন্থটির সিলমোহর খোলা হল, তখন মানুষদের আহ্বান করা হল এসে জ্ঞানের বৃদ্ধির বিষয়টি অনুসন্ধান করতে, এবং সেই আহ্বানের ফলে শেষ পর্যন্ত উপাসকদের দুইটি শ্রেণীর উদ্ভব ঘটল। এক শ্রেণী বুঝতে পারল না আর অন্য শ্রেণী পারল। বাবিলনের জ্ঞানীরা, যাদের জাদুকররা, জ্যোতিষীরা, কালদীয়রা এবং ভবিষ্যৎ বক্তারা হিসেবে উপস্থাপিত করা হয়েছে, বুঝতে পারেনি, কিন্তু দানিয়েল বুঝেছিলেন। বাবিলীয় জ্ঞানীরা বুঝতে পারেনি, তাই তারা অধার্মিকদের প্রতিনিধিত্ব করে। দানিয়েল জ্ঞানীদের প্রতিনিধিত্ব করেছেন।
আমরা পরবর্তী নিবন্ধে দানিয়েলের চতুর্থ অধ্যায়ের আলোচনা চালিয়ে যাব।
যারা ঈশ্বরের কাজের প্রতি অবিশ্বস্ত, তাদের নীতিবোধের অভাব আছে। তাদের উদ্দেশ্য এমন প্রকৃতির নয় যা সব পরিস্থিতিতে তাদেরকে সঠিকটি বেছে নিতে প্রণোদিত করবে। ঈশ্বরের দাসদের সর্বদা অনুভব করা উচিত যে তারা তাদের নিয়োগকর্তার নজরের অধীনে রয়েছে। যিনি বেলশাসারের ধর্মনিন্দামূলক ভোজসভা লক্ষ্য করেছিলেন, তিনি আমাদের সব প্রতিষ্ঠানেই উপস্থিত, বণিকের হিসাবঘরে, ব্যক্তিগত কর্মশালায়, এবং সেই রক্তহীন হাত যেমন ধর্মনিন্দাকারী রাজার ভয়াবহ বিচারের কথা লিপিবদ্ধ করেছিল, তেমনি নিশ্চিতভাবে তোমাদের অবহেলাও লিপিবদ্ধ করছে। বেলশাসারের দণ্ডাদেশ আগুনের অক্ষরে লেখা ছিল, তোমাকে দাড়িপাল্লায় ওজন করা হয়েছে এবং তুমি অপূর্ণ পাওয়া গেছ। আর যদি তোমরা তোমাদের ঈশ্বর প্রদত্ত দায়িত্বসমূহ পালন করতে ব্যর্থ হও, তবে তোমাদের দণ্ডাদেশও একই হবে। যুবকদের প্রতি বার্তা বুষ্যনত্তই।